বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
জ্যোতির্বিদ্যা প্রাচীনতম মৌলিক বিজ্ঞানগুলির মধ্যে একটি এবং এটি মানুষের বুদ্ধিমত্তা, কৌতূহল ও প্রতিভা প্রকাশে ভূমিকা রাখে। এছাড়া মানব সভ্যতা ও সংস্কৃতির উপর এর গভীর প্রভাব রয়েছে। কিভাবে মহাজাগতিক বস্তু গঠিত হয়, একে অপরের উপর বস্তুগুলোর প্রভাব এবং কি ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে প্রভৃতি সবসময়ই জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার বিষয়বস্তু ছিল। প্রকৃতপক্ষে এই বিশ্বের ভূমি এমন এক পরীক্ষাগার যেখান থেকে প্রতিনিয়ত মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়।
মানব সভ্যতার বিকাশের শুরু থেকে সব জাতির মধ্যেই জ্যোতির্বিজ্ঞান চর্চা বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রাচীন মানব সভ্যতার মধ্যে অন্যতম হচ্ছে পারস্য সভ্যতা। পারস্যে তথা আজকের ইরানে জ্যোতির্বিজ্ঞান চর্চার ইতিহাস অনেক পুরনো। ইরানের ফার্স প্রদেশে তাখতে জামশিদের কাছেই রয়েছে বিখ্যাত নাকশে রুস্তাম। প্রত্নতাত্ত্বিক এই অঞ্চলে হাখামানিশীয় যুগের বিভিন্ন শিলালিপির মধ্যে সৌর মান মন্দিরের নকশা দেখতে পাওয়া যায়। পাহাড়ের গায়ে খোদাইকৃত বিশাল নাকশে রুস্তাম চিত্রকর্ম খ্রিস্টপূর্ব 500 বৎসর আগের।
ইসলাম পূর্ব যুগে প্রাচীন পারস্য বা ইরানি জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা কর্মকে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশ গবেষণার ভিত্তি হিসেবে ধরা হয়। এর মধ্যে সাসানীয় যুগে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গবেষণা কর্মের কথা উল্লেখ করা যায়, যে সম্পর্কে মুসলিম মনীষীরা উল্লেখ করে গেছেন। উদাহরণস্বরূপ আবু রেহান বিরুনি তার পাণ্ডুলিপিতে প্রাচীন পারস্যের খসরু আনু শিরভানির যুগে জ্যোতির্বিজ্ঞান চর্চার কথা উল্লেখ করেছেন। ওই যুগের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গবেষণাকর্ম ইসলামের প্রাথমিক যুগে আরবি ভাষায় অনুবাদ করা হয়, যা কিনা মুসলিম মনীষীদের জ্যোতির্বিজ্ঞান চর্চার অন্যতম ভিত্তি হিসেবে গণ্য করা হয়। এক গবেষণায় দেখা গেছে, আজ থেকে 2500 বছর আগে ইরানি জ্যোতির্বিজ্ঞানীরা সূর্য, চন্দ্র, গ্রহ নক্ষত্রের গতিবিধি আবিষ্কার করেন। এছাড়া তারা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কেও ধারণা দিয়ে গিয়েছিলেন। প্রথম দারিউসের যুগে একটি শিলালিপিতে সূর্য ও চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার স্থান উল্লেখ করা হয়েছিল। এ থেকে বোঝা যায়, খ্রিস্টপূর্ব 522 থেকে 529 বছর আগে মহাকাশ গবেষণা সংক্রান্ত মান মন্দিরের অস্তিত্ব ছিল এবং সে সময় চাঁদ, বৃহস্পতি, শুক্র, শনি ও মঙ্গল গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো।
মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ ও চন্দ্র সূর্যের গতিবিধি পর্যবেক্ষণ ও পরিমাপের জন্য মান মন্দির ছিল প্রধান গবেষণা কেন্দ্র এবং ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই ইরানে মান মন্দিরের অস্তিত্ব ছিল। ইসলাম পরবর্তী যুগে 828 খ্রিস্টাব্দে বাগদাদে প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র নির্মাণ করা হয়েছিল এবং এরপর মুসলিম বিশ্বের অন্যান্য প্রান্তেও এ ধরনের কেন্দ্র নির্মাণ করা হয়। প্রতিটি কেন্দ্রের সাথে বিখ্যাত মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের নাম জড়িয়ে আছে। অবশ্য হিজরি চতুর্থ শতাব্দীর পর মান মন্দিরগুলোর সাথে আমির উমরা ও রাজা বাদশাদের নাম যুক্ত থাকতে দেখা যায় এবং তাদের সাহায্য সহযোগিতায় জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গবেষণা বহুগুণে সমৃদ্ধ ও উন্নতি লাভ করেছিল। ইরানে হিজরি দ্বিতীয় থেকে দশম শতাব্দী তথা খ্রিস্টীয় অষ্টম থেকে ১৬ শতাব্দী পর্যন্ত সময়ে জ্যোতির্বিজ্ঞানীরা বই এবং ক্যালেন্ডার প্রস্তুত করার পাশাপাশি তাদের গবেষণালব্ধ তত্ত্বগুলো সম্পূর্ণ করার জন্য তৎকালীন শাসকদের সহায়তায় মান মন্দির নির্মাণ করেছিলেন।
আবু রেহান বিরুনি, আব্দুর রহমান খাজানি, গিয়াসুদ্দিন কাশানি প্রমুখ ইরানি মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের গতিবিধি পরিমাপ করার জন্য পদ্ধতি আবিষ্কার করেন এবং তারা নিয়মিত চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করতেন। তারা তাদের রেখে যাওয়া গ্রন্থগুলোতে নির্ভুল পর্যবেক্ষণের পদ্ধতিগুলোর বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। ওই জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণাকর্ম ইরানি ক্যালেন্ডার নির্মাণের ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলেছিল। এ কারণে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সঠিক ক্যালেন্ডার লেখক বলে বিবেচিত হতেন। ইরানের এই মান মন্দিরগুলোর আরেকটি আকর্ষণীয় দিক ছিল পৃথিবীর পরিবেশ ও আয়তন পরিমাপ করা, যা কিনা সূর্যাস্তের সময় সূর্য পর্যবেক্ষণের মাধ্যমে করা হয়েছিল। ইসলাম পরবর্তী যুগে মহাকাশ গবেষণা কেন্দ্র তথা মান মন্দিরের কার্যক্রমের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল 1300 খ্রিস্টাব্দ, কারণ এই খ্রিস্টাব্দে মারাগেহ মান মন্দির নির্মিত হয়েছিল, যা কিনা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মান মন্দির হিসেবে পরিচিতি পেয়েছিল। সে সময় বিখ্যাত ইরানি মনীষী খাজা নাসিরুদ্দিন তুসি হালাকু খানকে এটি নির্মাণে উৎসাহিত করেছিলেন। 1278 খ্রিস্টাব্দে এটির নির্মাণ শুরু হয়।
ইরানের উত্তর পশ্চিমে মারাগে শহরে নির্মিত হয়েছিল এই মারাগে মান মন্দির। এর পাশেই গড়ে তোলা হয়েছিল খুবই সমৃদ্ধ ও বৃহৎ একটি গ্রন্থাগার। ওই গ্রন্থাগারে প্রায় 400,000 বই সংরক্ষিত ছিল। মারাগে মান মন্দির শুধুমাত্র গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণের জন্য ছিল না, বরং এটি ছিল একটি সুবিশাল বৈজ্ঞানিক গবেষণাগার। এখানে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার শিক্ষা দেওয়া হতো। ওই সময়কার অন্যতম বিখ্যাত গবেষক ও মনীষী ছিলেন কুতুবুদ্দিন সিরাজি, যিনি রংধনু গঠনের প্রধান কারণ আবিষ্কার করেছিলেন। এছাড়া যেহেতু ওই সময় চীন ও ইরানের মধ্যে বৈজ্ঞানিক ক্ষেত্রে যোগাযোগ গড়ে উঠেছিল, সে কারণে ফাও মুন জি এর মতো অনেক চীনা গবেষক মারাগে মান মন্দিরে গবেষণা কর্মে নিযুক্ত ছিলেন। এছাড়া একজন খ্রিস্টান দার্শনিক ও অভিধান লেখক ইবনে আল ইব্রিউ মারাগে মান মন্দিরে ছাত্রদেরকে ইউক্লিড এবং টলেমির নীতি শেখাতেন। ইতিহাস থেকে জানা যায়, ওই মান মন্দিরের ভবনের উপরে ছাদে একটি বিশাল আকৃতির গম্বুজ ছিল। দিনে সূর্যের আলো ওই গম্বুজে প্রবেশ করত এবং সূর্যের একটি চেহারা সেখানে দৃশ্যমান হতো। ওই চেহারা দেখে ঘন্টা, দিন, ঋতু ও বৎসরে সূর্যের অবস্থান ও গতিবিধি নির্ণয় করা হতো।
সে যুগের বিভিন্ন লেখনীতে জানা যায়, মারাগা মান মন্দির নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা সম্পর্কে আগাম ধারণা লাভ করা। এছাড়া আরেকটি উদ্দেশ্য ছিল জ্যোতির্বিজ্ঞান নিয়ে কারো কারো অতিরঞ্জিত ও অমূলক ধারণা রোধ করা। ফলে জ্যোতিষশাস্ত্রের নামে মানুষের মধ্যে যে কুসংস্কার প্রচলিত ছিল তা অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছিল। ইরানি জ্যোতির্বিজ্ঞানীরা এমন জিজে বা সারণী অর্থাৎ ছক তৈরি করতেন, যার মাধ্যমে নক্ষত্রগুলোর গতিবিধি চিহ্নিত করা যেত। জিজি বলতে জ্যোতির্বিদরা গ্রহ নক্ষত্র সহ আকাশের নানা বস্তুর অবস্থা আর গতিবিধির বর্ণনাকে বোঝায়, যা তারা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করেন। ওই যুগের একটি নামকরা জিজে বা ছকের নাম হচ্ছে জিজে আল হাকিম, এবং মুসলমানরা বহু বছর ধরে তাদের গবেষণা কাজে এইসব ছক ব্যবহার করতেন। এরপর মুসলমানরা মহাকাশে গবেষণা সংক্রান্ত বহু যন্ত্রপাতি তৈরি করেন। এদের মধ্যে অন্যতম খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ছিলেন খাজা নাসিরুদ্দিন তুসি ও আবু রেহান বিরুনি।
শ্রোতাবন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরে আমরা এ সম্পর্কে আলোচনা অব্যাহত রাখব। আশা করছি তখনও আপনাদের সবার সঙ্গ পাব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীতে রয়েছে চিরস্থায়ী সৌভাগ্যের দিক নির্দেশনা। তাই তার অমূল্য বাণী তুলে ধরার জন্যই আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সবচেয়ে প্রিয় ছাত্র ও উত্তরাধিকারী আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বলেছেন, হে আলী, নিশ্চয় মুমিনের চিহ্ন তিনটি, রোজা, নামাজ ও জাকাত, আর আত্মকেন্দ্রিক মানুষের চিহ্ন তিনটি, সামনে তোষামোদি, পেছনে বদনাম, আর বিপদে গালিগালাজ করা। অত্যাচারের চিহ্ন তিনটি, অধীনস্থকে দমন, ঊর্ধ্বতনকে অমান্য, আর অত্যাচারীদের সাথে আতাত করা। নিজেকে জাহিরকারীর চিহ্ন তিনটি, লোকজনের সামনে তৎপরতা দেখানো, একাকী থাকলে আলসেমি করা, আর সবাই তার কাজে বাহ বা দিক সেটাই পছন্দ করা। মুনাফিকের চিহ্ন তিনটি, কারো কথা বর্ণনার সময় মিথ্যা আরোপ করা, আমানত রাখা হলে তার খেয়ানত করা ও প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী আলাইহিসসালামকে আরো বলেছেন, হে আলী, অলসের চিহ্ন তিনটি, এতটা ঢিলেমি করা যে দায়িত্ব অবহেলায় পর্যবসিত হয়, আর এতটা অবহেলা করা যে সম্পদ ও সুযোগ নষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় পাপিতে পরিণত হওয়া। আর বিচক্ষণ লোকের জন্য তিনটি উদ্দেশ্য ছাড়া কাজে ব্রত হওয়া মানায় না। জীবন জীবিকা নির্বাহ অথবা পরকালের জন্য পদক্ষেপ গ্রহণ অথবা হারাম নয় এমন পথে উপভোগ করা।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরো বলেছেন, হে আলী, নিশ্চয় মূর্খতার চেয়ে কোনো দারিদ্র নেই, বিচক্ষণতার চেয়ে ফলদায়ক সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তা করার ন্যায় কোনো বুদ্ধি বৃত্তি নেই, সচ্চরিত্রের ন্যায় কোনো বংশ মর্যাদা নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই। নিশ্চয় কথার রোগ হল মিথ্যা, জ্ঞানের রোগ হল বিস্মৃতি, আর দানের রোগ হল করুণার গর্ব বলে বেড়ানো ও খোটা দেয়া, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই।
হে আলী, যখন নতুন চাঁদ দেখবে তখন তিনবার তাকবীর দিবে এবং বলবে, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার জন্য বিভিন্ন প্রহর নির্ধারণ করেছেন আর গোটা জগৎবাসীর জন্য তোমাকে করেছেন নিদর্শন। হে আলী, যখন আয়নায় তাকাবে তখন তিনবার তাকবীর দিয়ে বলবে, হে আল্লাহ, আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করুন। হে আলী, কোনো বিষয় যখন তোমাকে ভীত করে দেয় তখন বলবে, হে আল্লাহ, মোহাম্মদ এবং আলে মোহাম্মদের ওসিলায় আমাকে নিরাপদ করুন।
আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বিশ্বনবী আরো বলেছেন, হে আলী, তোমার চলার পথে যদি কোনো সাপ দেখো হত্যা করবে, কারণ আমি জিনের সাথে শর্ত করেছি তারা সাপের বেশে আত্মপ্রকাশ করবে না। হে আলী, দুর্ভাগ্যের চিহ্ন চারটি, শুষ্ক চোখ, তথা যে চোখ আল্লাহর ভয়ে ও মুমিনদের কষ্ট দেখে কাঁদে না, কঠিন অন্তর, উচ্চ অভিলাষ, আর দুর্দশাগ্রস্ত হয়েও দুনিয়াকে ভালোবাসা। হে আলী, যখন তোমার সামনে তোমার প্রশংসা করা হয় তখন বলবে, হে আল্লাহ, তারা আমার সম্পর্কে যেমনটা ধারণা করে আমাকে তার চেয়েও উত্তম করে দাও, আর আমার সম্পর্কে যেগুলো জানে না সেগুলোকে ক্ষমা করে দাও, আর আমার সম্পর্কে যা বলে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরো বলেছেন, হে আলী, যখনই সহবাস করবে তখন বলবে, হে আল্লাহ, আমাকে শয়তান থেকে দূরে রাখো, আর আমাদেরকে যা দান করবে তার থেকে শয়তানকে দূর করে দাও। যদি এটি করো তাহলে তোমাদের ভাগ্যে যদি কোনো সন্তান লিপিবদ্ধ হয় তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হে আলী, লবণ দিয়ে খাওয়া শুরু করবে এবং লবণ দিয়েই শেষ করবে, কারণ লবণ 70টি রোগ প্রতিরোধ করে, যার মধ্যে ন্যূনতম হল বুদ্ধি প্রতিবন্ধিত্ব, কুষ্ঠরোগ এবং শ্বেতরোগ।
রাসুলে খোদা আরো বলেছেন, হে আলী, শরীরে তেল মালিশ করবে, কারণ যে ব্যক্তি শরীরে তেল মালিশ করে 40 দিন শয়তান বা জীবাণু তার কাছাকাছি হয় না। হে আলী, স্বীয় স্ত্রীর সাথে চন্দ্রের প্রথমা আর মাসের মধ্যরাতে সহবাস করো না। তুমি কি দেখো না যে যারা বুদ্ধি প্রতিবন্ধী হয় তারা অধিকাংশই প্রথমা আর মধ্যমাসের জাতক? হে আলী, যখন তোমার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামাত দিবে, তাহলে শয়তান তার কখনো ক্ষতি করবে না।
Thank you. বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরও বলেছেন, হে আলী, আমি কি তোমাকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সম্পর্কে অবগত করব না? বললাম, অবশ্যই হে রাসুল। তিনি বললেন, সে হল সেই ব্যক্তি যে অন্যের পাপকে ক্ষমা করে না এবং বিচ্যুতিকে মেনে নেয় না। আমি কি তার চেয়েও অধম ব্যক্তির সংবাদ তোমাকে দেব? বললাম, অবশ্যই হে রাসুলুল্লাহ। তিনি বললেন, সে হল সেই ব্যক্তি যার অনিষ্টতা থেকে পরিত্রাণ নেই আর যার থেকে কল্যাণেরও কোনো আশা নেই। হে আলী, সত্যিই আল্লাহ খুশি হন তার বান্দার ওপর যখন সে বলে, হে প্রতিপালক আমার, আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া পাপ মার্জনা করার আর কেউ নেই। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা জেনেছে যে আমি ছাড়া পাপ মার্জনা করার কেউ নেই। তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মার্জনা করে দিলাম।
রাসূলে খোদা আরো বলেছেন, হে আলী, মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যা মুখে কালিমা লেপন করে দেয় আর সে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়, আর সত্য মুখ উজ্জ্বল করে দেয় এবং আল্লাহর কাছে সত্যবাদী বলে লিপিবদ্ধ করে। জেনে রাখো, সত্য হল কল্যাণময় আর মিথ্যা অমঙ্গলকর। হে আলী, পরনিন্দা ও একের কথা অন্যের কাছে লাগানো থেকে দূরে থাকো, কারণ পরনিন্দা রোজাকে বিনষ্ট করে আর কথা লাগানো কবর আজাবের কারণ হয়।
নও মুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, নও মুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মুবারকবাদ। এই অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা মার্কিন নও মুসলিম মহিলা হাজরা হোসাইনি বা সাবেক ডায়ানা ট্রেভান গোসের ইসলাম ধর্মগ্রহণের কাহিনী তুলে ধরব।
ইসলাম সম্পর্কে অসচেতন কিংবা ইসলাম বিদ্বেষী কোনো মহল মাঝে মধ্যে অভিযোগ করে থাকে যে এই ধর্ম তরবারির জোরেই বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে, কিন্তু এটা যে পুরোপুরি অসত্য ও ভুল বক্তব্য তার বহু প্রমাণ দেয়া যায়। ইসলাম যদি তরবারির জোরেই প্রচারিত হতো, তাহলে ভারতবর্ষে প্রায় 800 বছর ও স্পেনে প্রায় 500 বছর ধরে রাজত্ব করা সত্ত্বেও মুসলমানরা সেখানে সংখ্যাগরিষ্ঠ নয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও বিপুল সংখ্যক খ্রিস্টান, ইহুদি ও অগ্নি উপাসক বংশ পরম্পরায় বসবাস করে আসছেন। তাই এটাই বাস্তব সত্য যে ইসলামের উন্নত চিন্তাধারা ও শিক্ষা মানুষকে আকৃষ্ট করেছে বলেই এই মহান ঐশী ধর্ম সারা বিশ্বে এতটা বিস্তৃত হতে পেরেছে।
ইসলাম যুক্তি ও মানুষের প্রকৃতির ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত মানুষের কাছে চির সৌভাগ্যের ও চির মুক্তির পথ হিসেবে বাস্তব জীবনে ইসলামের শিক্ষাগুলো প্রদর্শন করতে পেরেছিলেন বলেই এ ধর্ম বিশ্বব্যাপী এতটা জনপ্রিয়তা অর্জন করেছে। সেই একই বাস্তবতাগুলো আজ প্রায় 1400 বছর পরও সত্যপিয়াসী মানুষকে আকৃষ্ট করছে গভীরভাবে। মার্কিন নও মুসলিম মহিলা হাজরা হোসাইনি বা সাবেক ডায়ানা ট্রেভান গোসো এইসব সৌভাগ্যবান সত্যপিয়াসীদের মধ্যে অন্যতম। ডায়ানা ট্রেভান জন্ম নিয়েছিলেন একটি গোড়া ক্যাথলিক খ্রিস্টান পরিবারে। তার পরিবার তুলনামূলকভাবে ধর্মীয় মূল নীতিকে বেশি গুরুত্ব দিত। অন্য ধর্মগুলো ও আধ্যাত্মিক বাস্তবতা সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ ছিল ডায়ানার মধ্যে। খ্রিস্ট ধর্মকে পুরোপুরি বুঝতে পারার পরই ডায়ানা ট্রেভান ইসলাম ধর্মে দীক্ষিত হন। মার্কিন এই নারী তথ্যের জগতে ডুবে থাকলেও ইসলাম সম্পর্কে খুব কমই জানতেন। কিন্তু তার কৌতূহলী মন তাকে এ ব্যাপারে দিনকে দিন বেশি সক্রিয় করে তোলে।
ইসলামের নেতৃত্ব বা ইমামতের বিষয়টি ডায়ানার কাছে খুবই আকর্ষণীয় বা ইসলামের শ্রেষ্ঠ বিষয় বলে মনে হয়েছে। ইমামত নিয়ে গবেষণা করতে গিয়ে উচ্চতার এক পর্যায়ে শহীদদের সর্দার হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রসঙ্গে ডায়না ট্রেভানের সামনে চলে আসে। তিনি খ্রিস্টান ধর্মের সঙ্গে মুসলমানদের নানা দৃষ্টিভঙ্গির তুলনা করতেন। ডায়না ট্রেভান হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম সম্পর্কে যতই জানছিলেন ততই তার অতি উচ্চ মহত্ব সম্পর্কে আরও বেশি জানার জন্য ব্যাকুল হয়ে উঠছিলেন। এভাবে ইমাম হুসাইন আলাইহিসসালাম ডায়ানা ট্রেভানের জীবনের সবচেয়ে বিমুগ্ধ মুহূর্তগুলোর প্রধান কেন্দ্রে পরিণত হন। এ প্রসঙ্গে ট্রেভান বলেছেন, আমি ধর্ম নিয়ে গবেষণায় যতই অগ্রসর হচ্ছিলাম ততই নতুন নতুন ও গুরুত্বপূর্ণ বিষয় আমার সামনে আসতে লাগল। প্রথম দিকে মোটেই বুঝতে পারছিলাম না যে কি করব। এর আগে আমি গির্জার একজন প্রচারক হিসেবে প্রচারের ব্যবস্থাগুলোর সঙ্গে পরিচিত ছিলাম। নৈতিক ও ধর্মীয় বিষয়গুলো ছিল আমার আগ্রহের বিষয়, কিন্তু আশুরা ও ইমাম হুসাইন আলাইহিসসালামের মহত্বের নানা দিক আমার জন্য খুবই ভিন্ন ধরনের এক জগৎ খুলে দিল। আশুরা আমার জন্য মহত্বের প্রমাণগুলো ষোলকলা পূর্ণ করে দেয়। আমি এ ব্যাপারে আরও গভীরভাবে গবেষণা শুরু করি।
কারবালার মহাবিপ্লবের অতুল মহত্ব ও বীরত্ব ব্যঞ্জক আত্মত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত এবং হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার সঙ্গীদের ব্যক্তিত্বের নানা দিক বিশ্বের বহু চিন্তাশীল ও দূরদর্শী মানুষকে আকৃষ্ট করেছে। থমাস মাসারিক নামের একজন খ্রিস্টান চিন্তাবিদ বলেছেন, যখন আমাদের পাদ্রীরা হজরত ঈসা মাসির নানা দুঃখ ও বিপদের কথা বলেন তখন মানুষ দুঃখ অনুভব করে, কিন্তু হজরত ইমাম হুসেন আলাইহিসসালামের অনুরাগী ও অনুসারীদের মধ্যে যে উচ্চমাত্রার আলোড়ন ও শিহরণ দেখা যায় তা কখনো হজরত ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে দেখা যায় না। এ দুয়ের মধ্যে তুলনা করলে মনে হবে যেন ঈসা আলাইহিসসালামের দুঃখ বেদনাগুলো হজরত ইমাম হুসেন আলাইহিসসালামের বিপদ ও কষ্টের তুলনায় পাহাড়ের বিপরীতে সামান্য খড়ের মতো।
মার্কিন নমুসলিম মহিলা হাজরা হুসাইনি বা সাবেক ডাইনা ট্রেভান গেসো মনে করেন, হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম বৈশ্বিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী। তিনি এ প্রসঙ্গে বলেছেন, আমি মুসলমান হয়েছে আমেরিকায়, এরপর আমি ইসলাম ও ইমাম হুসাইন আলাইহিসসালামের নামে খ্যাত ইরানে আসার চেষ্টা করি যাতে এসব বিষয়ে পড়াশোনা অব্যাহত রাখতে পারি। আমি ঈসা আলাইহিসসালামের জীবনের সব দিক নিয়ে যথাযথ নিখুঁত গবেষণা করেছি। গবেষণার মাধ্যমে আমি এটা বুঝতে পেরেছি যে তিনি মানব জাতিকে এই ইমামের আদর্শে অনুসরণে আহ্বান জানিয়েছেন। ইসলামে এ ধরনের আদর্শ অত্যন্ত ব্যাপক ও প্রভাবশালী। আমার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ ছিল তা হল ইমাম হুসাইন আলাইহিসসালামের ব্যক্তিত্ব সম্পর্কে জানা। তিনি সারা বিশ্বের উপর ব্যাপক প্রভাব রেখেছেন। ইমামের আন্দোলন ছিল সত্যকে পুনরুজ্জীবিত করার আন্দোলন। তিনি সবকিছুই উৎসর্গ করেছিলেন যাতে সত্যিকারের ধর্ম ও মনুষ্যত্বের বাস্তবতা টিকে থাকে। এ বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে চিন্তা ও বুদ্ধিমত্তার নানা দিক। এর অর্থ আপনারা পুরো জীবনটাকে আল্লাহ বা পাওয়ার জন্য উৎসর্গ করতে হবে।
হাজরা হুসাইনি আরও বলেছেন, নানা ধর্ম ও বিশেষ করে খ্রিস্টধর্ম ইসলামের পরিক্রমায় গোত্রীয় বা জাতিগত নানা গোড়ামির কারণে সঠিক উদ্দেশ্য ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে, কিন্তু ইসলামের পবিত্র ইমামগণ ও বিশেষ করে হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম ইসলামকে বিকৃতির হাত থেকে রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। খ্রিস্টধর্মে হজরত ঈসা আলাইহিসসালামের পর এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য কেউ কি এমন কাজ করেছেন? ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে মূল নীতির বিষয়ে কোনো পার্থক্য না থাকলেও বড় পার্থক্যটি হল এটা যে খ্রিস্টধর্ম তার আসল রূপটি হারিয়ে ফেলেছে। খ্রিস্ট সংস্কৃতি যেমন হওয়া উচিত ছিল ও হজরত ঈসা আলাইহিসসালাম যেমনটি বলেছিলেন তেমনটি আর নেই, কিন্তু ইসলামে অন্তত এমন একদল ছিলেন যারা ইসলামের মূল সংস্কৃতিকে জীবন দিয়ে রক্ষা করেছেন। আমার মতে কারবালা মানবতা বা মনুষ্যত্বের পূর্ণতার কেন্দ্রভূমি।
Thank you. হজরত ইমাম হুসাইন আলাইসাল্লাম আন্দোলন ছিল অত্যন্ত গভীর ও বহুমাত্রিক। সামাজিক ও সাংস্কৃতিক কিছু চালিকা শক্তি ইমামের এই বিপ্লবের উপর প্রভাব রেখেছে, আর এইসব কিছুই সম্মিলিত হয়েছিল যে মহান ও একমাত্র উদ্দেশ্যে, তা হল ধর্মের পুনরুজ্জীবন। ইসলামের যে বিশুদ্ধ ধারা ও অসাধারণ জ্ঞান আমাদের যুগ পর্যন্ত পৌঁছেছে, তা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ও তার পবিত্র আহলে বাইতের ব্যাপক প্রচেষ্টার ফল।
মার্কিন নওমুসলিম মহিলা হাজরা হোসেনি বা সাবেক ডায়ানা ট্রেভান বর্তমানে কাউসার নামের স্প্যানিশ ভাষার একটি ম্যাগাজিন এবং ওয়েবসাইটের লেখক। ইউরোপীয়দের কাছে ইসলাম প্রচার করতে চান এই নারী। হজরত ইমাম হুসেইন আলাইসাল্লাম ও আশুরা বিপ্লবকে জানার মাধ্যমে মুসলমান হতে পারায় নিজেকে খুবই সুখী ও সৌভাগ্যবতী মনে করছেন হাজরা।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের জবাবের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনে রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা শিশুদেরকে ভালোবাসুন, ক্ষমা করুন এবং তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।
শিশুদের প্রতি স্নেহ ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে চমৎকার একটি হাদিস শুনলাম আমরা। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটু দেওয়ান নাগের পাড়া থেকে, আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা অজয় কুমার সরকার। তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনি, তার প্রমাণ ফেসবুক কমেন্টস। অনুষ্ঠান ভালো লাগলে, অনুষ্ঠানের মধ্যে আকর্ষণীয় কিছু থাকলে অনুষ্ঠান শোনার জন্য কাউকে বলার প্রয়োজন নেই, যেমন আমি।
ভাই অজয় কুমার সরকার, আমরাও লক্ষ্য করেছি যে ফেসবুক লাইভে অনুষ্ঠান সম্প্রচারের সময় আপনি মাঝে মধ্যে মন্তব্য করে থাকেন। এটা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
এই শ্রোতাবন্ধু তার চিঠিতে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। লিখেছেন, ইরানের বর্তমান প্রজন্মের সাহিত্যকর্ম, বিশেষ করে গল্প, কবিতা ও উপন্যাস সম্পর্কে জানার ইচ্ছে রয়েছে। সেই সাথে আপনারা বিভিন্ন শ্রোতার অনুরোধে আরবি ফার্সি গান শোনান, আমাদের তা ভালোও লাগে। তবে আরও ভালো লাগত যদি গানটির সারমর্ম বাংলায় তর্জমা করে শোনাতেন।
ইরানের বর্তমান প্রজন্মের সাহিত্যকর্ম সম্পর্কে অনুষ্ঠান প্রচারের যে প্রস্তাব আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকল, আর বিদেশি ভাষায় প্রচারিত গানগুলোর বাংলা তর্জমার ইচ্ছে আমাদের সবসময় থাকে, তবে সময়ের স্বল্পতার কারণে তা হয়ে ওঠে না। তো অনুষ্ঠান সম্পর্কে মতামত ও প্রস্তাবের জন্য ভাই অজয় কুমার সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। এতে তিনি লিখেছেন, 21 সেপ্টেম্বর রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে মুগ্ধ করেছে, আনন্দ দিয়েছে, শিক্ষা দিয়েছে। তবে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বক্তব্য নিয়ে প্রচারিত প্রতিবেদনটি আমাদেরকে বেশি তাড়িত করেছে। প্রতিবেদনটি থেকে জানতে পারি যে ইরানের প্রেসিডেন্ট ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে পবিত্র কোরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর ও যুক্তিনির্ভর বক্তব্য রাখেন। তাঁর সেই বক্তব্য ইসলামী বিশ্বসহ সকল শান্তিকামী মানুষের প্রশংসা কুড়িয়েছে। এটি সত্যিই ইসলাম ও ইরানের বিজয়।
সমসাময়িক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত মতামত জানানোর জন্য সাহাদাত হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে কাতারের রাজধানী দোহা থেকে, আর পাঠিয়েছেন এইচ এম কাউসার। এ শ্রোতাবন্ধুর দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বগাবাড়ি পূর্বপাড়া গ্রামে। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা, তবে চিঠি লিখা হয়নি নিয়মিত, কারণ আমি কর্মরত আছি প্রবাসে, সময়ের কিছু স্বল্পতা আছে। ভালো লাগে আপনাদের সবগুলো পরিবেশনা।
ভাই এইচ এম কাউসার, প্রবাসে কর্মব্যস্ত থাকা সত্ত্বেও আপনি ইমেইল করেছেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি ইচ্ছে করলে আমাদের কাছে অনুষ্ঠান সম্পর্কে ভয়েস বার্তা পাঠাতে পারেন, এতে আপনার সময়ও বাঁচল, আবার শ্রোতারা আপনার মতামতও জানতে পারল। আশা করি ভেবে দেখবেন বিষয়টা।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এস এম নাজিমুদ্দিন পাঠিয়েছেন চারটি মেইল। একটিতে তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পাস টুডে ওয়েবসাইট থেকে একটি খবর পড়ে বেশ ভালো লাগল। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করি। মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে বৈরী সম্পর্ক এই অঞ্চলের শান্তি আর নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করি। সেখানে এ ধরনের মৈত্রী সম্পর্ক নিঃসন্দেহে গুরুত্ব বহন করবে। ইরান সৌদি সম্পর্ক দীর্ঘ ও চিরস্থায়ী হোক, দীর্ঘদিনের বৈরিতার অবসান হোক, এ কামনা করে চিঠিটি শেষ করেছেন এই শ্রোতাবন্ধু।
নাজিমুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মতামত জানানোর জন্য। রংপুরের পূর্ব শালবন থেকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের সদস্য সায়েলা ফারজানা 19 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে পাঠিয়েছেন সাতটি মেইল। আমরা তিনটি চিঠি একত্র করে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা, এ বেতারের সবগুলো অনুষ্ঠান শুনি, আমার ভালো লাগে, তবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা আমার বেশি ভালো লাগে।
সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর এবং স্বাস্থ্যকথা সম্পর্কে এই শ্রোতাবন লিখেছেন, 21 সেপ্টেম্বর তারিখে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ সম্পর্কে ডাক্তার আবু কামরান রাহুলের পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি মনোযোগ দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে। আর 22 সেপ্টেম্বর তারিখে প্রচারিত রংধনু আসরের একাংশে ছিল কয়েকটি কৌতুক, কৌতুকগুলো আমার অনেক ভালো লেগেছে, এ ধরনের আরো মজার মজার কৌতুক পরিবেশন করার অনুরোধ করছি।
রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি রংধনু আসর ও স্বাস্থ্যগত অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে নিয়মিত ইমেল করায় বোন সায়েলা ফারজানা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে, আর পাঠিয়েছেন দেবাশিস গোপ। তিনি লিখেছেন, আমি আপনাদের নিয়মিত শ্রোতা ও পত্র লেখক, আপনাদের প্রতিটা অনুষ্ঠান মনোগ্রাহী ও রুচিসম্মত, অনুষ্ঠানের বৈচিত্র্য ও নতুনত্ব আমাকে অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তোলে। দিন দিন রেডিও তেহরান বাংলার জনপ্রিয়তা বাড়ছে, এটা খুবই সুখের কথা।
এরপর আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, আপনাদের প্রচারিত বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা খুবই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ। এসব শুনে গোটা বিশ্বের বিভিন্ন খবরের হাল হাকিকত জানতে পেরে ভালো লাগে, তবে মাঝে মধ্যে খেলার খবর পেলে আরও ভালো লাগত।
ভাই দেবাশিস গোপ, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, খেলার খবর প্রচারের বিষয়টি নিয়ে আমরা সংবাদ বিভাগের সঙ্গে কথা বলব। নিয়মিত চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাংলাদেশের দিনাজপুরের এক শ্রোতা ভাইয়ের একটি অডিও বার্তা শুনব।
আমি মোহাম্মদ মেহেদী হাসান, গোপালপুর বচাগঞ্জ, দিনাজপুর থেকে। আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি কৃষিকাজের সাথে যুক্ত আছি। আমি আগে রেডিও তেহরান শুনতাম না। ভুরুঙ্গমারাই কুরুগ্রামের শ্রোতা আব্দুল কুদ্দুস স্যারের উৎসাহে রেডিও তেহরান শোনা শুরু করি। রেডিও তেহরানের প্রতিটা অনুষ্ঠানে আমার কাছে ভালো লাগে, যেমন কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, প্রিয়জন ইত্যাদি। আমার কাছে মনে হয় রেডিও তেহরানে খেলাধুলা বিষয়ক একটা পর্ব যুক্ত করলে ভালো হতো। পরিশেষে সকল শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, আসুন সবাই রেডিও তেহরানের সাথে নিয়মিত যুক্ত থাকি, নিজে শুনি, অন্যকে শুনতে উৎসাহিত করি।
ছোট্ট এই অডিও বার্তায় অনেক কিছুই বলেছেন মেহেদি হাসান ভাই। তো প্রিয়জনের আজকের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্নাল পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি লিখেছেন, আমাদের অজ্ঞতা দূর করে রেডিও তেহরান হয়ে উঠেছে পরম বন্ধু। জগতের কত অচেনা অজানা ঘটনা, কত বিচিত্র কীর্তি কাহিনী আমাদের অগোচরে থেকে যায়, সেই অজ্ঞাত বিষয়কে আমাদের চোখের সামনে মেলে ধরে রেডিও তেহরান। বিধান্ত আরও লিখেছেন, শ্রোতাদের মনে বিপ্লব ঘটিয়ে চলেছে রেডিও তেহরান। যে কোনো মাধ্যমের মতো রেডিও তেহরানও গণচেতনা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। মানুষের জানার আগ্রহ ও জ্ঞানের ক্ষুধাকে পরিপূর্ণতা এনে দিচ্ছে রেডিও তেহরান। সামাজিক বোধ সৃষ্টি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রকাশ, সুকুমার বৃত্তির জাগরণ, সুস্থ সংস্কৃতি বোধের উন্মেষ এবং ধর্মীয় ভাবাবেগের উন্মেষ ঘটাতে পারলেই আসবে গণচেতনা। গণচেতনা সৃষ্টিতে রেডিও তেহরানের ভূমিকা অনন্য।
রেডিও তেহরান সম্পর্কে বিধান দাদার কথাগুলো আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কেও মতামত জানাবেন। সুন্দর করে চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ফোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ফেসবুক লাইভে শুনে থাকি। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সংবাদদাতার পাঠানো সংবাদ শুনে সাম্প্রতিক ঘটনার তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারি। 22 সেপ্টেম্বর সান্ধ্য অধিবেশনে জলমগ্ন ঢাকা, অপরিকল্পিত ড্রেনেজ বাড়াচ্ছে নাগরিক ভোগান্তি শীর্ষক প্রতিবেদনটি শুনলাম এবং ওয়েবসাইটে পড়লাম। দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু অপরিকল্পিত উন্নয়নের ফলে সামান্য বৃষ্টিতেই হঠাৎ বন্যায় নিচু জায়গা ও রাস্তা ডুবে মানুষের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। ঢাকা সহ সারা দেশের দিকে দৃষ্টিপাত করলেই একই চিত্র নজরে পড়ে। জনদুর্ভোগ এড়াতে কর্তৃপক্ষকে আরও গভীর চিন্তাভাবনা ও গবেষণা করে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।
ভাই আব্দুল হাকিম মিয়া, আপনার মতামতটি তুলে ধরা হল। আশা করি জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবেন। তো মতামত জানিয়ে ইমেইল পাঠানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া গ্রাম থেকে আর পাঠিয়েছেন নিজামুদ্দিন শেখ। শুরুতেই শিউলি ঝরা শিশির সিক্ত শরৎ প্রাতের একরাশ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপর লিখেছেন, একুশ সেপ্টেম্বরের অনুষ্ঠান শুনলাম, সবচেয়ে ভালো লেগেছে রংধনু আসরে প্রচারিত ধার্মিক স্বর্ণ ব্যবসায়ী ও এক রাজার গল্পটি। অনুষ্ঠানে প্রচারিত কৌতুকগুলো ছিল খুব মজার, মনের বেশ খোরাক জুগিয়েছে অনুষ্ঠানটি। এদিন হে আমার রব প্রশংসা তোমার সব শিরোনামের হামতি ছিল বেশ হৃদয়স্পর্শী।
ভাই নিজামুদ্দিন শেখ, রংধনু আসর আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশ থেকে আসা কয়েকটি ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মুখলেসুর রহমান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার হাজরাডাঙ্গা থেকে শ্রী দীপক চক্রবর্তী, ছিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম, টাঙ্গাইলের ঘাটাইল থানার আগুনদের বাইর থেকে মোবারক হোসেন ফণি, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পারগয়রা থেকে মোহাম্মদ রুবেল ইসলাম হৃদয়, গোপালগঞ্জের জলিরপাড় থেকে বিধান চন্দ্র টিকাদার, কিশোরগঞ্জের কটিয়াদি থানার চর ঝাকালিয়া থেকে মিয়া মোহাম্মদ সিদ্দিক এবং চট্টগ্রাম থেকে জাকারিয়া চৌধুরী যুবরাজ।
ইমেইলে অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং শ্রবণ মান রিপোর্ট পাঠানো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর আগমনকে কেন্দ্র করে গানটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম আর গেয়েছেন শিল্পী খালিদ হোসেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
আসিছেন হাবিবে খুদা আরশ পাকে তাই উঠেছে সর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকর, কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন সারা ভাস পেয়ে, তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠল গে, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা, হ্যারো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণিয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধোট নারে, ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধোট নারে, যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তালা মোদের নবী কমলিওয়ালা, দেখো আজ আরো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। তারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম। তারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম। পাপির তরে দস্ত যাহার পাপির তরে দস্ত যাহার কাউসারের পিয়ালা মোদের নবী কমলিওয়ালা হরওয়া জারো সে আসেন মোদের নবী কমলিওয়ালা। মিম হরফ না থাকলে দিয়াহদ নামে মাথা যার শিরিন শাহদ। মিম হরফ না থাকলে দিয়াহদ নামে মাথা যার শিরিন শাহদ। নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ নিখিল প্রেমাস্পদ আমার মোহাম্মদ ত্রিভুবন উজালা মোদের নবী কমলিওয়ালা। দেখো আজারো সে আসেন মোদের নবী কমলিওয়ালা হর সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণিয়ালা। দেখো আজারো সে আসেন মোদের নবী কমলিওয়ালা।
Thank you.